بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن عقبة بن عامر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لكل من في ظل صدقتي حتى يقضى بين الناس. رواه ابن حبان بإسناد صحيح. উপস্থিত সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পরে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রমাদান মাসে দান সাদাকার গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পাপ মোচনের অনেকগুলো মাধ্যমের অন্যতম দুইটি মাধ্যম বেশি গুরুত্বপূর্ণ। মানুষ বহু পাপ করে থাকে, নানা রকমের পাপ করে। এই পাপ থেকে বাঁচার জন্য একসময় পথ খুঁজতে থাকে। তার জন্য অন্যতম শ্রেষ্ঠ দুইটি পথ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এক নম্বর হল নফল সাদাকা, দুই নম্বর হল নফল সিয়াম। সিয়াম এবং সাদাকার মাধ্যমে আল্লাহ মানুষকে পাপ মুক্ত করে থাকেন। এই গুরুত্বের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত: ওয়াআফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি যা দান করেছি তার থেকে তোমরা খরচ করো মৃত্যু আসার পূর্বেই। যখন মৃত্যু কাউকে আঁকড়ে ধরবে ওই মুহূর্তে দান করে কোনো লাভ হবে না, তার আগেই মানুষকে সাদাকা করতে হবে, দান করতে হবে। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদাকা। আল্লাহ বলছেন যখন মৃত্যু চলে আসবে কাছাকাছি, ঠিক ওই মুহূর্তে তোমরা বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আমাকে একটু সময় যদি বাড়িয়ে দিতে, একটু মাত্র সময় বাড়িয়ে দিলে তাহলে আমি সাদাকা করতাম এবং আমি সালেহীনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মৃত্যুর পূর্বে এই কথাটি বলে কেন, কারণটা কি? অনেক পাপ করেছে, পাপের কারণে মৃত্যুটা তার উপরে ভারী হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা তাকে পেয়ে বসেছে, বাঁচার কোন পথ যখন পাচ্ছে না, তখন আল্লাহর কাছে বলছে রব্বি লাউলা আখারতানি, একটু যদি সময় আল্লাহ দিতে ফাসাদদাকা, তাহলে আমি সাদাকা করতাম। পাপ করতে 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 পাহাড় সম পাপ করে ফেলেছে, বাঁচার পথ এখন খুঁজছে সে, কারণ মৃত্যুর যন্ত্রণা তাকে ধরে বসেছে। দুইটি বস্তু মানুষকে পাপ থেকে দূরে রাখে, পাপকে মোচন করে দেয়। এক নম্বর সাদাকা, দুই নম্বর হলো সিয়াম। আজকে সিয়ামের মাস, দুইটা হাদিস অনুবাদ করলেই আপনার কাছে স্পষ্ট হবে গুরুত্বটা কত। সিয়ামটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মৌলিক তিনটা লক্ষ্য অর্জনের জন্য। এক নম্বর, বান্দাকে যাবতীয় পাপ থেকে মুক্ত করা। দুই নম্বর, বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করা। তিন নম্বর, বান্দাকে খাঁটি মুত্তাকি বানানো। যেমন একটি নফল সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2803 নম্বর হাদিস সহিহ মুসলিমের, মূল মুসলিমের 367 পৃষ্ঠা হাদিসটি আসছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বাদাহু। মক্কায় যেদিন হজ হয়, এই হজ্জের দিনে আরাফার মাঠের বাহিরে যারা, তারা যদি একটা সিয়াম পালন করে, আল্লাহর কাছে আমি আশা করছি যে এই একটি সিয়ামের বিনিময়ে বিগত এক বছরের সমস্ত পাপ এবং আগামী এক বছরের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এই হাদিস প্রমাণ করে একটা সিয়ামের কারণে আল্লাহ দুই বছরের পাপ ক্ষমা করে দিবেন। তারপরে বলেছেন সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার একটা সিয়াম, অর্থাৎ আশুরার মহরম মাসের 9-10 তারিখে কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে, আহতাসিব আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী বাদাহ, তাহলে পরবর্তী যে বছরটা আসবে এই বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে সিয়ামের লক্ষ্যই হলো পাপ মোচন করা। রমজান সম্পর্কে শুনেন 2009 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামলিহ, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ইমানের সাথে নেকি অর্জনের উদ্দেশ্যে, ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। নফল সিয়ামের সর্বোচ্চ দৌড় হলো দুই বছরের পাপ ক্ষমা করে দিবে, কিন্তু ফরজ সিয়াম একজন নাস্তিক মানুষ আল্লাহকে কোনোদিন বিশ্বাস করতে পারবে না। 80 বছর বয়স হয়ে গেছে, এমত অবস্থায় জ্ঞান ফেরেছে, হেদায়েত পেয়েছে, 80 বছর বয়সে সে সিয়াম পালন করা শুরু করল, আল্লাহর দয়ায় রমাদানের বরকতে 80 বছর যাবৎ যত পাপ করেছে আল্লাহ সবই ক্ষমা করে দিতে পারে। এই জন্য দুই বছর না, এই বছর, এই জন্য এক বছর না, আজীবন যত পাপ করেছে সবই আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হলো ফরজ এবং নফলের তারতম্য। ফরজের তুলনাই হয় না, রমাদানের তুলনাই হয় না। আর একটা বিষয়, ফরজ সিয়াম কোনো ব্যক্তি যদি করেন, একটি করেন, নফল সিয়াম যদি কোনো ব্যক্তি একটি করেন, সহিহ হাদিস 1624 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটা সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্টের জন্য একটা সিয়াম পালন করল, জালা বাইনাহু ওয়া বাইনান নারে খন্দাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে এত বড় একটি লম্বা গর্ত খনন করবেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন গর্তের দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত। মানে ওই ব্যক্তি যেন কোনো ক্রমে জাহান্নামে প্রবেশ না করে, আল্লাহ একটা সিয়াম পালন করার জন্য এই ব্যবস্থা করবেন। এই হাদিস প্রমাণ করে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন। সহিহ মুসলিমের একটি হাদিস 2840 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটা সিয়াম পালন করে, মাত্র একটা নফল সিয়াম, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবিনা খরিফা, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে এত দূরে রাখবেন একটি দ্রুতগামী ঘোড়া 70 বছর, একটি দ্রুতগামী বিমান 70 বছর উড়ে যাওয়ার পরে যেখানে থামবে ওই জায়গা পর্যন্ত, এত বড় লম্বা দূরত্বে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে এত দূরে রাখবেন। আল্লাহ মূলত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে চায়। কেন এত দূরত্বের কথা বললেন তার একটা প্রমাণ হাদিস দ্বারা পাওয়া যায়, 6725 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে। আল্লাহ রাসূল একদিন বললেন, সাহাবীরা একটা শব্দ শুনলে, বিকট একটা শব্দ হলো, বললেন যে আমরা শুনলাম শব্দ, তোমরা কি জানো শব্দটা কিসের? তারা বললেন না জানি না। আল্লাহ রাসূল বর্ণনা করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছর পরে আজকে পাথরটি জাহান্নামের তলদেশে নেমে পড়ে গেছে। পাথর পড়েছে জাহান্নামে, শব্দ হয়েছে দুনিয়াতে, পাথরটা তাহলে কত ওজনের ছিল? পাথরটি যদি 1 মিনিট নিচে নামে 60 সেকেন্ড, তাহলে কতটুকু নিচে নামতে পারে? 1 ঘন্টা পাথরটি যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে পাথরটি কত তলে নামবে? পাথরটি যদি 24 ঘন্টা নিচে নামে, তাহলে পাথরটি কত নিচে নামবে? সেখানে 1 ঘন্টা নয়, 24 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 বছর নয়, 70 বছর যাবৎ পাথরটি নিচে নেমেছে, তারপরে নামার পরে বড় শব্দ হয়েছে। এবার আপনি চিন্তা করুন জাহান্নাম কত গভীর। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবেন? একটি দ্রুতগামী বিমান, দ্রুতগামী ঘোড়া 70 বছর হাঁটার পরে, তাও তো 70 বছর। আল্লাহ রাসূল আরেকটি কথা বললেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব 500 বছরের দূরত্ব, একটা বিমান 500 বছর উড়লে, জমিন থেকে উড়লে আসমান পর্যন্ত যেতে পারে 500 বছর যাওয়ার পরে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন? মূলত চান মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করতে। 1642 এবং 1643 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে রমাদান সম্পর্কে। এই দুইটা বললাম, নফল সিয়াম ও রমাদান সম্পর্কে আল্লাহ বলছেন, তুমি প্রতিযোগিতা করতে থাকো, দ্রুত প্রতিযোগিতা করো, শুধু নেকি অর্জন করো, শুধু নেকি অর্জন করো। ইয়াবাগিয়াল শাররে আকসির, হে অকল্যাণের অভিসারী, হে দুর্নীতিবাদ, হে আত্মসৎকারী, তুমি থামো, হে পাপিষ্ঠ, তুমি থামো, তুমি জানো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রমাদানে, রমাদানের প্রত্যেক দিনে অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে মুক্ত করে জান্নাত দিয়ে থাকেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে রমাদান এসেছে এই মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আর একটি হাদিস পাওয়া যায় বাইহাকি শোয়াবুল ইমানের মধ্যে, 1839 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই একজন মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন, তখনই যদি তার সিয়াম পালন করা থাকে, সিয়াম গিয়ে আল্লাহর কাছে বলবে, ইন্নি মানাতুহু ত্বাম ওয়াশাহাওয়াত বিন্নাহার, আল্লাহ আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাওয়া থেকে বাধা দিয়েছি, আমি এই ব্যক্তিকে প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, ফাশাফিনি ফি, তার কারণে আমাকে, আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির সুপারিশকে আল্লাহ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। এই হাদিস প্রমাণ করে সিয়াম মূলত এসেছে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আর সাদাকা,
আপনি অনেক পাপ করেছেন, পাপ থেকে মুক্ত হবেন কি করে? তার পিছনে লক্ষ্য উদ্দেশ্য আপনার আল্লাহ সন্তুষ্টি, তাহলে পাপ থেকে ক্ষমা পাবেন কি করে? চলুন, ক্ষমার পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তিরমিজির একটি হাদিস বর্ণিত হয়েছে, 614 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আসসিয়ামু জুন্নাহ আই জুন্নাতুম মিনান নার, সিয়াম হলো জাহান্নামের ঢাল, সিয়াম মানুষকে জাহান্নামে প্রবেশ করতে দিবে না, বাধা দিবে, কখনোই প্রবেশ করতে দিবে না। ওয়াসাদাকা তুতফিউল খতিয়া কামা ইউতফিউন নারুল কামা ইউতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকা পাপকে অনুরূপ মিটিয়ে দেয়, সাদাকা পাপকে অনুরূপ ভাবে ধ্বংস করে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে ফেলে। পানির কাছে আগুন খুব দুর্বল, অনুরূপ ভাবে সাদাকার কাছে পাপ খুব দুর্বল। যখন পানি ঢালা হয় আগুনের উপরে, আগুনের যতই তেজ থাকুক না কেন, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। ঠিক সাদাকা দেওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পাপকে ক্ষমা করে দেন, পাপ রাখেন না। আগুন যেমন নিভে যায়, সাদাকা দেওয়া মাত্রই পাপগুলো ক্ষমা হয়ে যায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার পাপের মাত্রা আপনি বুঝেন? আমি বুঝি না, আমার পাপের মাত্রা আমি বুঝি, আর আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। আপনি কত পাপ করেছেন, এমন এত কি পাপ করেছেন সে পাপ ক্ষমা হবে না? আপনাকে কে বললো পাপ ক্ষমা হবে না? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ ক্ষমা করবেনই। আপনি অনেক পাপ করেছেন, জেনা করেছেন, মানুষ হত্যা করেছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, যত কারবার আছে পাপের কোন অপশন বাকি রাখেছেন সবই করেছেন, মানুষকে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে পুড়িয়ে মেরেছেন, এরপরেও ক্ষমার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আল্লাহ বলছেন ইয়াগফিরু যুনুবা জামিয়া, যত পাপই, একদিক থেকে যুনুব শব্দটিকে জমা বহু বচন ব্যবহার করেছেন, যত পাপ, আর একদিক থেকে তাকিদ গুরুত্ব বোঝানোর জন্য আবার শব্দটি উল্লেখ করেছেন জামিয়া, যত পাপ করেছেন আল্লাহ সবই ক্ষমা করে দিবেন। যেমন 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি পতিতালয়ের মহিলা, বেশ্যা মহিলা, একটি কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে দেখছে যে একটি কুকুর জিহুবা বের করে হাঁপাচ্ছে, যেন তাকে মৃত্যু পেয়ে বুঝবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা আলকাত খুফাহা ওয়া আওসাকাত বি খিমারিহা, ওই মহিলা তখন নিজের পায়ের মোজাটা খুলল এবং নিজের উড়নার সাথে মোজাটাকে বাঁধল এবং নাজাত ফেলে দিল কুয়ার মধ্যে, পানি উঠালো এবং ওই কুকুরটাকে পানি পান করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুফিরা লাহা, শুধু এই কুকুরকে পানি খাওয়ানোর বিনিময়ে পতিতালয়ের মহিলাকে আল্লাহ পাপ সমস্ত পাপ ক্ষমা করে দিল। একটা পতিতালয়ের মহিলা, তার পাপ যদি ক্ষমা হয় তো নিশ্চিতভাবে আমি জানি আমার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কুকুর হালাল প্রাণী না হারাম প্রাণী? হারাম প্রাণী, কুকুর খাওয়া যায় না না যায়, সে মরে গেলেই বা কি, না মরে গেলে কি? অথচ একটা প্রাণীকে তার পিপাসা মিটানোর জন্য ওই পতিতালয়ের মহিলা পানি মোজাই করে পানি তুলিয়ে খাওয়ানোর কারণে পতিতালয়ের মহিলার সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ ক্ষমা করতে পারেন, দান এত বরকতপূর্ণ, দান এতটাই বরকতপূর্ণ যে সাহাবা কেরাম দান করতেন বেশি বেশি, দান করতেন বেশি বেশি। সহিহ বুখারী হাদিস 770 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী যখন আয়াত নাযিল হলো, উমিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, যখন আয়াতটা নাযিল হলো যে রিজিক আমি দিয়েছি তার থেকে তারা যেন খরচ করে, সাহাবী বলছেন কুন্না মুহামিলু ফিসুক, আমরা এই আয়াতের হুকুম বাস্তবায়ন করার জন্য বাজারে চলে যেতাম, কুলির কুলি হয়ে বুঝা টানতাম, বুঝা টানার পরে যেটুকু উপার্জিত হতো তার থেকে সাদাকা করে আমরা এই আয়াতের হুকুমটাকে বাস্তবায়ন করতাম। আপনি একটু চিন্তা করে দেখেন সাহাবীদের মধ্যে ঈমান কত ছিল, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যখন তাবুকের যুদ্ধের দিন আল্লাহ রাসূল ঘোষণা করলেন তোমরা যার যা আছে দান করো, সবাই দান করছে কিন্তু একজন সাহাবী দূর থেকে, কত মহব্বত ছিল রাসূলের প্রতি, দূর থেকে দাঁড়িয়ে দেখছেন অনেকগুলো মানুষ আমি যা সাদাকা করব সেটা একেবারে নগণ্য, একেবারে সামান্য দান, অত মানুষ দেখে নিয়ে বলবে যে দানটা কেমন দান হলো, দাঁড়িয়ে আছেন চুপটি করে দিতে পারছেন না, সবাই যখন বেখেয়াল হয়ে গেছে ওই সাহাবি সারাদিন পরিশ্রম করে যে কয়েকটি খেজুর পেয়েছে সম্পূর্ণ না তার নিজের স্ত্রী সন্তানকে না খেয়ে রেখে ওই দানটি এসে দিয়ে দিল, কেউ দেখেনি, দেখেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, জিব্রিল আমিনের মাধ্যমে সংবাদ দিলেন এই মর্মে যে যারা দান করেছে আজকে সবচেয়ে শ্রেষ্ঠ দান হিসাবে আল্লাহর কাছে গৃহীত হয়েছে ওই ব্যক্তির, কাউকে না জানে দান করেছে সবচেয়ে কম দান অথচ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হিসাবে পরিগণিত হয়েছে। 1419 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এক সাহাবী গিয়ে প্রশ্ন করছেন আল্লাহ রাসূল আইয়ু সাদাকাতে আযামু আজরা, আপনি বলুন তো কোন সাদাকা আল্লাহর নিকটকে সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে নেকি হয় কোন সাদাকা দিলে, আল্লাহ রাসূল বলছেন আনতাসাদাকা ওয়া আনতা সহীহুন সহীহুন তাআমুলুল গিনা তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ রাসূল বলছেন তুমি এমন সময়ে সাদাকা করবা যে সাদাকা তোমার সময়টা এমন তুমি ভাবছো কখন যেন দরিদ্র হয়ে যায়, আর অল্প কিছু আছে হঠাৎ দরিদ্র হয়ে যেতে পারি, আর তুমি আশা পোষণ করো যে যদি একটু অর্থ থাকতো কতই না ভালো হতো, ঠিক এই মুহূর্তে যে সাদাকা তুমি আল্লাহর কাছে করবে এটা হলো সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা, আপনার কোটি কোটি টাকা আছে দান করবেন ওইটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সাদাকা নয়, কিন্তু একজন মধ্যবিত্ত সে আশা পোষণ করে একটু টাকা পয়সা থাকলে ভালো হতো, ভয় করে কখন যেন দরিদ্র হয়ে যাব, এমন অবস্থায় কেউ যদি আল্লাহর পথে দান করে ওই দানটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়। অন্য হাদিস আছে জুহুদুল মুকিল আল জুহুদুল মুকিল্ল, অর্থাৎ একেবারে কম জিনিস অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়েছে এই সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তার প্রমাণ 5480 নম্বর হাদিস, জনৈক সাহাবী মসজিদ থেকে ফিরে আসছেন সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলছেন তোমরা কেউ মেহমানটাকে নিয়ে যাবে, সবাই বিভিন্ন কারণ দেখা বলল পারবো না, আমার জানা আছে আমার খাদ্যটুকু আমার বাসায় আছে আমার স্ত্রী রেখে দিয়েছে, সাহাবী বললেন আল্লাহ রাসূল আমি নিয়ে যাব, ওই সাহাবী সাথে করে নিয়ে গেলেন, যাওয়ার পরে তার স্ত্রী বললেন যে মেহমান নিয়ে এসেছো কিন্তু তোমার খাবারটা ছাড়া আর খাবার নেই, আমরা যেগুলো খাবো এই খাবারটুকু আছে, আমরা খেলে মেহমান পায় না আর মেহমান পেলে আমরা পাই না, ছেলেদের ঘুমিয়ে দিলেন, ঘুমিয়ে দেওয়ার পর স্ত্রীকে বললেন যখন তুমি আমার সামনে খেজুরগুলো দিবা একটু পরে গিয়ে তুমি বাতিটা নিভিয়ে দিও চেরাকটা নিভিয়ে দিও যেন মেহমান বুঝতে না পারে, আমি একটা খেজুর মুখে নিয়ে মুখের শব্দ করতে থাকব, তিনি মনে করবেন যে উনিও খাচ্ছেন আমিও খাচ্ছি, সমস্ত খেজুর নিজ মেহমানকে খাওয়ালেন, তিনি মাত্র একটি খেজুর খেলেন। এই হাদিসগুলো মানুষের সামনে এখন উপস্থাপন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই দৃশ্য দেখে একেবারে কম দরিদ্র সাহাবি তিনি তার মেহমানকে এত সম্মান করলেন। মনে রাখবেন আপনারা, আজীবন যদি মেহমানকে সম্মান করা হয়, মেহমানকে যদি খানা খাওয়ানো হয়, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা দেখে হাসেন। যদি কোনো ব্যক্তি নিজে না খেয়ে মেহমানকে আপ্যায়ন করায় খাওয়ায়, তাহলে আল্লাহ কত খুশি হন। পরের দিন সকালে আল্লাহ রাসূল ডেকে পাঠিয়েছেন ওই সাহাবীকে, কালকে রাত্রিতে কি ঘটেছে? তিনি বলছেন, না কিছু তো ঘটেনি, আপনি মেহমান দিলেন, আমি তো মেহমানকে খাওয়াই দিয়েছি। সাহাবি মনে করেছেন হয়তো আমি কোনো অপরাধ করে ফেলেছি। আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন, কালকে রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে কাজ করেছো, এই কাজ করার কারণে আল্লাহ হেসেছেন এবং সমস্ত সাহাবীদেরকে সমস্ত ফেরেশতাদেরকে দেখিয়েছেন, দেখো আমার বান্দা কি চায়, আমার সন্তুষ্টির জন্য কি করতে পারে বান্দা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1678 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আননা সাদাকা, আমরা যেন সাদকা করি এই মর্মে আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দান করলেন। ওয়া ইন দিদালিকা মালান, এমন তো অবস্থায় আমার কাছে মাল আছে, সম্পদ আছে, আমি দিব। তিনি ভাবলেন আসবে কলিয়াম, আমি অন্তত একদিন হলেও আবু বকরকে অতিক্রম করবই, আমি জিত করলাম। ফাজিতু বিমিসলি, আমি আল্লাহর নিকট, আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলাম আমার অর্জিত সম্পদের অর্ধেকটি নিয়ে। উদ্দেশ্য, আমি আজকে আবু বকরকে অতিক্রম করেই ছাড়ব। প্রতিদিন তিনি অতিক্রম করেন, আমি কখনো তাকে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মাফ কাইতা ইয়া উমর, উমর তুমি কি রেখে এসেছো পরিবারের জন্য? তিনি বললেন, আফ কাইতু নিসফি মালি, আমার মালের অর্ধেকটি আমি রেখে এসেছি আর অর্ধেকটি নিয়ে এসেছি। আবু বকর যখন আসতেন তখন জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাফ কাইতা লি আহলিক, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহ, আমি সবকিছুই নিয়ে এসে ও নিয়ে উপস্থিত হয়েছি, আমার পরিবারের জন্য শুধু রেখেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আর কিছুই নিতে আসেনি। বলুন, যদিও বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ কম আর আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ অনেক 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 গুণে বেশি, তাই বলে বলুন তো আল্লাহর নিকটে কোন সাদাকা বেশি গুরুত্বপূর্ণ হলো? কোন সাদাকা বেশি গুরুত্বপূর্ণ হলো? আবু বকর সাদাকা। যদি কোনো ব্যক্তি তার মন নিয়ে এইভাবে আগায়, আবু বকর সম্পর্কে আর একটি হাদিস বলতেই হয়, আল্লাহ রাসূল একজন জিজ্ঞেস করছেন, মান আসবাহা মিনকুম আলিয়াম সাইমান, তোমরা আজকে তোমাদের মধ্যে কে সিয়াম পালন করা অবস্থায় সকল করেছো? সবাই চুপ, কেউ জবাব দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আজকে সিয়াম রেখেছি। আল্লাহ রাসূল, ওমান আতআমা মিনকুম আলিয়াম মিসকিনা, তোমাদের মধ্যে কে আজকে মিসকিনকে খেতে দিয়েছো? কেউ কথা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমি দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন, মান আদা মারিদান আলিয়াম মিনকুম, তোমাদের মধ্যে আজকে কে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে? সবাই চুপ, কেউ কথা বলে না, আমি দেখতে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমি দেখতে গেছি একজন রোগীকে। দ্বিতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন করলেন, মান আদা জানাযাতান আলিয়াম মিনকুম, তোমাদের মধ্যে আজকে জানাজাই শরীক হয়েছে এমন ব্যক্তিকে? সবাই চুপকে উত্তর দেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল আমি জানাজাই শরীক হয়েছে আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাস্তামানা ফিহি, যার মধ্যে এই জিনিসগুলো একত্রিত হবে, দাখালাল ইল্লা দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই জিজ্ঞেস করছেন, আল্লাহর রাসূল, এমন কোন কি ব্যক্তি আছে যে জান্নাতের সব দরজা তাকে ডাকবে? জান্নাতে যখন প্রবেশ করতে যাবে, জান্নাতের আটটি দরজা সব দরজাই বলবে যে আমার দিক দিয়ে ঢুকো, তুমি আমার সাইড দিয়ে জান্নাতে ঢুকো, এমন কেউ ব্যক্তি আছে সব দরজা ডাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে উরিদু আন তাকুনা মিনহুম, আরে আবু বকর, আমি তো মনে করি তাদের মধ্যে তুমি একজন, তুমি যখনই জান্নাতে ঢুকতে যাবে সমস্ত দরজা তোমাকে বলবে এই দিক দিয়ে ঢুকো জান্নাতে, এই দিক দিয়ে জান্নাতে ঢুকো। আমরা জান্নাতের জন্য পাগল আর জান্নাত আবু বকরের জন্য পাগল, ভাবটা এরকম। আমরা জান্নাত খুঁজতে আর বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার কতবার বলছি, আর আবু বকর জান্নাত খুঁজে না, জান্নাত খুঁজে বের করে আবু বকরকে, আবু বকর কোথায়? তারা রেডি থাকবে, যখন আবু বকর জান্নাতে যাবে তখন আহ্বান জানাবে যে আমার দিক দিয়ে তুমি প্রবেশ করো, আমার দিক দিয়ে প্রবেশ করো। তাহলে আবু বকরের মধ্যে কি গুণ একত্রিত হয়েছিল, সবগুলো গুণ গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমার, আমি আলোচনার এই ফাঁকে এসে বলতে চাচ্ছি আপনাদেরকে, সাদাকা বেশি বেশি করে করুন, তাহলে আপনি কি পাবেন? পাপ তো মাফ হবে, মৃত্যুর পূর্বে আপনি নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। দুই নম্বর, মৃত্যুর সময় আপনার মৃত্যুটা তাড়াতাড়ি হবে। আপনি কি চিন্তা করতে পেরেছেন যে আয়াতের অনুবাদ করলাম সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়ান ফিকুম মিন মারাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে দানটা করতে হবে। মৃত্যু এসে গেলে, কণ্ঠনালীতে চলে এসেছে, তখন দান করে লাভ হবে না। আপনি বলুন তো দেখি, ওই ব্যক্তি সাদাকা করার কথা বলে কেন, হজ করার জন্য বলে না কেন, সালাত পড়ার কথা বলে না কেন, সিয়াম পালন করার কথা বলে না কেন, ওই ব্যক্তি সাদাকা করতে বলে কেন? সাদাকা করলেই আমি মাফ পেয়ে যাব। প্রথমত সালাত পড়তে সময় লাগে, হজ করতে মক্কায় যাওয়া লাগে, সিয়াম পালন করতে সময় লাগে, কিন্তু সাদাকার কথা বলতে সময় লাগে না। পাপ মোচন হয় সাদাকা করলে যত দ্রুত, অন্যান্য কাজগুলো করতে সময় লাগে, অতঃপর কবুল হতে পারে। সাদাকা দেওয়া মাত্রই তার পাপ ক্ষমা হয়ে যাবে, তখন জানতে পারে যখন মারা যাচ্ছে, এই জন্য সে সাদাকা করার কথা বলে, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পায়। আল্লাহ রাসূল ওই হাদিসে বললেন, 1419 নম্বর হাদিসে বললেন, ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, সাবধান সাহাবী শুনে রাখো, তুমি দান করবে করবে করবে, এই দিন করবে, এই দিন করবে, এই বছর করবে, ওই বছর করবে, হঠাৎ করে দেখা যাবে মৃত্যু চলে এসেছে তখন দান করছো, এই পর্যন্ত দানকে নিয়ে যাও না, কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম। দুই, আপনি মারা গেলেন, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, জ্বলতেই থাকবে, যদি কোনো ব্যক্তির অগ্রিম সাক্ষা করা থাকে কবরে জাহান্নামের আগুন জ্বলবে না, একটা গ্যারান্টি। সহিহ ইবনে তাবরানি কাবিরের হাদিস 788 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাত লা তুতহু সাহিবাল কবর হাররাহা। আল্লাহ রাসূল বলছেন, কবরে মাটি দেওয়ার পরে পাপী ব্যক্তির কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, পাপ আযাব তাকে আঁকড়ে ধরে, যদি সাদাকা দিয়ে থাকে অতি দ্রুত ধপ করে জাহান্নামের আগুন নিভে যায় সাদাকা দেওয়া মাত্রই। আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, আপনি জানেন না কবর অবস্থা কি, আপনার দাদা মারা গেছে, জানেন না আপনার কবর অবস্থা কি। যদি আপনি মনে করেন আল্লাহ আমার দাদার কবরে, আমার আব্বার কবরে, আমার মায়ের কবরে যদি দাউ দাউ করে আগুন জ্বলে থাকে, আমি তারই নিয়েতে সাদাকা করছি, আল্লাহ তুমি এই সাদাকার বিনিময়ে জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দিও, যেন কবরে আগুন যেন না থাকে, অবশ্যই কবুল হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইন্না সাদাকাত লা তুতফিকু হাররাল কবর সাহিবাহা, অর্থাৎ জাহান্নামের আগুন নিভে যাবে। একটা বিল্ডিং এ আগুন লেগেছে, দমকল বাহিনী এসে আগুন নিভানোর চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, তাও তিন দিন এক সপ্তাহ সময় লাগে, জাহান্নামের আগুন নিভাতে সময় লাগে না, সাদাকা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। আপনি কবর থেকে বাঁচতেন, এবার কিয়ামতের মাঠে যাবেন কিভাবে, কিয়ামতের মাঠে বাঁচবেন কি করে? 3310 নম্বর হাদিস সহিহ হিব্বানের মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউখযা বাইনান নাস, যে যা সাদাকা করেছে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে, হাত্তা ইউখযা বাইনান নাস, যতক্ষণ মানুষের মাঝে ফয়সালা না হবে। অর্থাৎ সূর্য থাকবে মাথার উপর, বাঁচার কোনো উপায় থাকবে না, এমত অবস্থায় আপনি এবং আমি বাঁচবো কি করে? যদি সাদাকা দেওয়া থাকে আমার আপনার, তাহলে ওই সাদাকার ছায়া নিচে আমি অবস্থান করবো কতক্ষণ? 50,000 বছর সময় পর্যন্ত আমি সাদাকার ছায়া নিচে অবস্থান করবো। মাথার পথ তো আল্লাহ দিলেন, কিন্তু আমি পথ তো বের করি না, আমি পথ বের করতে চাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আপনি কাঠগড়ায় উপস্থিত, হিসাব নিচ্ছেন মহান রব্বুল আলামিন, চিন্তাই করা যায় না। সহিহ বুখারীর হাদিস 1413 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইয়ারা ইলা ইয়ামিনিহি ইয়ানজুরু ইলা ইয়ামিনিহি লা ইয়ারা ইল্লা জাহান্নাম, ওই ব্যক্তি কাঠগড়া দাঁড়িয়ে ডান দিকে দেখবে তো দাউ দাউ করে জাহান্নাম জ্বলছে, ওয়া ইয়ানজুরু ইলা শিমালিহি লা ইয়ারা ইল্লা জাহান্নাম, বাম দিকে তাকিয়ে দেখবে ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া কিছু দেখবে না, ওয়াবাইনাহু وَبَيْنَ يَدَيْهِ رَبُّ الْعَالَمِينَ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجَمَانَ, আর সামনে থাকবেন মহান রব্বুল আলামিন, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষে থাকবে না, এমন অবস্থায় এইটুকু বলেই আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকুন নার ওয়ালাও বিশিক্কিতামরাতিন, আল্লাহ রাসূল বললেন, সাবধান সাহাবীরা, এই দাউ দাউ করে প্রজ্বলিত আগুন জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, যদিও খেজুরের এক টুকরা আল্লাহ রাস্তায় দান করে হয়, তবুও তোমরা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করো, আপনি কাঠগড়ায় বেঁচে যাবেন। এরপরে বলছেন, যদি সাদাকা দেওয়ার কিছু না থাকে, আউবি কালিমাতিন তৈয়্যিবা, একটি সুন্দর কথা সাদাকা করো আল্লাহর কাছে, এই সাদাকা থাকলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আপনি এখানে দাঁড়িয়েছিলেন, বললেন আমি সাইদুর ভাইয়ের ইফতারে যাব, কোথায় বলুন তো? আপনি দাঁড়িয়ে বললেন যে এই বাড়িটা আপনি এখানে যান, এটা হলো কালিমা তৈয়্যিবা, বিকালিমাতিন তৈয়্যিবা, একটি সাদাকা হয়ে গেল কথাটা। আপনি মিরপুরে দাঁড়িয়েছিলেন, একজন অপরিচিত মানুষের জিজ্ঞেস করলো, আমি তো 10 নম্বরে যাব, বলুন তো রাস্তা কোনটা? আপনি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলেন, আপনার দান করার কোনো টাকা নেই, কোনো সম্পদ নেই, কোনো পয়সা নেই, আপনি মানুষকে কথার দ্বারা সাদকা করুন। আপনি কি হজে গিয়ে দেখেছেন? দেখবেন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটা টিস্যু বিতরণ করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিস্যু বিতরণ করছে, তফ করার সময় তীব্র গরমে ঘেমে আপনি অস্থির, আপনি চলতে পারছেন না, আপনাকে টিস্যু দিচ্ছে। আবার কেউ দেখবেন স্প্রে করার জন্য ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে পানি ছিটিয়ে দিচ্ছে। এরা বুঝে সাদাকা, ওই লোকের অর্থ নেই, কিন্তু ঠান্ডা পানি নিয়ে এসে হাজিদের উপরে মারছে, ঠান্ডা পানি পেয়ে হাজিরা তৃপ্তি অনুভব করছে। সৌদি আরবের মানুষ বুঝে কি দানটা কি জিনিস, আমরা বুঝি না। অলৌবি শিক্ষিত আমার আতিন, খেজুরের একটা টুকরা, একটা খেজুর না, একটা খেজুরকে কয়েক টুকরা করলে টুকরা হয়। একজন রিক্সাওয়ালা মনে করছে, আমি তো দান করতে পারি না, আমি কি করব? ওই রিক্সাওয়ালা যদি একটা টাকা দান করে, মাত্র এক টাকা দান করে, তবুও কাল কিয়ামতের মাঠে তার জন্য এই সাদাকাটা কেমন হবে? হাদিসে আসছে, আপনাকে কোনটা শোনাবো? 1310 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদদাকা বিআদনি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন লিআন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি খেজুরের একটি টুকরা আল্লাহকে দান করে, একটি টুকরা পবিত্র রুজি থেকে, হালাল পয়সা থেকে, হারাম পয়সা না, আমি এতক্ষণ যা বলেছি, আমি যাকাতের কথা বলিনি, যাকাত দিতে আপনারা বাধ্য, ফাঁকি দিতে পারবেন না, আমি বলছি নফল সাদাকার কথা, যাকাত তো আপনি দিতে বাধ্য, আর আপনি বলছি সাদাকার কথা, নফল সাদাকার কথা, যদি পবিত্র রুজি থেকে, হালাল রুজি থেকে যদি কেউ এক টুকরা খেজুর দান করে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, মহান আল্লাহ এক টুকরা খেজুরকে ডান হাতে গ্রহণ করে ফেলেন, সুম্মা ইউরব্বিহা কামা ইউরব্বি আহাদুকুম ফালুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওই এক টুকরা খেজুরকে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, যেমন তোমরা একটা ছোট্ট উটের বাচ্চাকে বড় করতে থাকো, বড় করতে করতে উটের বাচ্চা যেমন বড় হয়ে যায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা খেজুরকে বড় করতে থাকে, করতে করতে হাত্তা তাকুনা মিসাল জাবাল, এমনকি এই এক টুকরা খেজুরকে বিশাল পাহাড়ের মতো বড় করে দেয়। বলুন পাহাড়ের সাইডে কি সূর্যের আলো পড়ে? পড়ে না। এই পাহাড় যদি মাথার উপরে থাকে রিকশাওয়ালার কিয়ামতের মাঠে, সূর্য কি তাকে আলো দিতে পারবে, তাপ দিতে পারবে? পারবে না। আরেকটা হাদিস যায় আজামা মিনহু, অথবা এই পাহাড়ের চেয়ে আরো অনেক বড় করে দেন। এটা তো বোঝানো যাবে না, পাহাড়টা না বোঝানো গেল, পাহাড় আপনারা দেখেছেন। এরপরে ব্যাখ্যাটা কি বললেন আল্লাহ রাসূল, আও আজামা মিনহু, পাহাড়ের চেয়েও বড় করে দিবেন এক টুকরা খেজুরকে। অতএব রিকশাওয়ালাও পারলে দান করবে। বন্ধুরা আমার, আমি আরেকটি হাদিস বলছি এই মর্মে, হাদিসটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূর ওয়া সাদাকাতু বুরহান, ফুল সিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে এমন অবস্থায় আপনার দুইটা জিনিস দরকার। সৌদি আরব যেতে হলে ভিসা লাগে, দ্রুতগামী বিমান লাগে। শুধু ভিসা হলে যাওয়া যায় না, ভিসা দিলে চলে যাবেন পারবেন না, বিমান লাগবে। বিমান প্রস্তুত আছে, ভিসা নেই পারবেন না, দুইটাই লাগবে। ফুল সিরাত পার হওয়ার জন্য আপনার দুইটা জিনিস দরকার, একটা পাসপোর্ট আর সাদাকাত বুরহান। সাদাকা হলো আপনার জন্য ভিসা, অসলাত নূর, ভিসা পেয়ে গেছেন আপনি, এক নিমিষে এক পলকে আপনি জাহান্নাম পার হয়ে জান্নাতে চলে যাবেন, সবই তো পেলেন আপনি। কিন্তু সাদাকা তো কেউ করি না, সাদাকা আমরা অনেকেই করি কিন্তু বেদাতি রাস্তায় সাদাকা করি। কোন খাতে সাদাকা করবেন আপনি? দুইটা খাত হলো শ্রেষ্ঠ খাত, আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 450 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। তবে আল্লাহ রাসূল বললেন না যে এই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে, তা বললেন না। তবে আল্লাহ রাসূল বলছেন, মান জাম্মা ইয়াতীমা। আরেকটা হাদিস আছে 6005 নম্বর হাদিস সহিহ বুখারী, আনা ওয়াকাফুল ইয়াতীম কাহাতাইন, আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল দেখায় বললেন, আমি এবং এতিমের অভিভাবক কালকে জান্নাতে একসঙ্গে অবস্থান করব। জান্নাতে তো যাবেই যাবেই, ওই ব্যক্তি এতিমের অভিভাবকের কারণে রাসূলের সাথে জান্নাতে অবস্থান করবে। আল্লাহ রাসূল বলেন, মান জাম্মা ইয়াতীমান, 770 নম্বর হাদিস, 670 নম্বর হাদিস তাবরানি কাবীরের মধ্যে আসছে, মান জাম্মা ইয়াতীমান ফি তাআমিহি ওয়া শারাবি, ফি তাআমিহি ওয়া শারাবি, যে ব্যক্তি একজন এতিমকে তার খাওয়াতে শরীক করলো, খানা পিনায় শরীক করলো, ওয়াজাবাত লাহুল জান্নাতু আল বাত্তাতা, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। একজন এতিমকে আপনি খাওয়াচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, লা ইয়াকুলু তুআমান হাত্তা আলা কুআনিহি ইল্লা ওয়া আলা কুআনিহি ইয়াতীমুন, 136 নম্বর হাদিস আদামুল মুফরাদের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ, তিনি কোনোদিন খেতে বসতেন না যতক্ষণ পর্যন্ত তার দস্তরখানে একজন এতিম না থাকবেন, তারা বুঝতেন দানের ভাগটা কি। বন্ধুরা আমার, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে হয়তোবা যে আপনি দান কোন খাতে করবেন। দুইটা খাত উত্তম খাত, আরেকটি খাত হলো মিসকিন এবং বিধবা। আপনার অন্তরটা খুব কঠোর, আপনি মাথাটা মাসা করে দেন এতিমের। আল্লাহ রাসূল বলছেন 9006 নম্বর হাদিস সহিহ আহমদের মধ্যে আসছে, মুস্তাদ আহমদ 9006 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ও ইমসা রাসাল ইয়াতীম ওয়া আকিমুল মিসকিন, তোমার অন্তর খুব কঠোর, এতিম বাচ্চাটা হলো রহমতের টুকরা, তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, দেখো অন্তরটা তোমার ঠান্ডা হয়ে যাবে, তুমি মিসকিনকে একটু খেতে দাও, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। হাদিসগুলো প্রমাণ করছে আপনাকে সাদাকা করার জন্য উৎসাহিত হন, আপনি সাদকার জন্য উৎসাহিত হন, কিন্তু সাদাকা করতে চায় না, বাঁচতেও চায় না আমরা। বন্ধুরা আমার, আমি আলোচনার শেষ পর্যায়ে এসে বলতে চাই যে পাপ মোচনের জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের মাঠে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি করে সাদকা করতে থাকুন, সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন রমাদান মাসে? এই রমাদান মাসে শেদ হাসিচ্ছে বলেই আমি প্রশ্নোত্তরে চলে যাব। আজআদু বিল খাইরে বিররিহিল মুরসালা, আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর 5 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাদাকা করতে করতে জিবরাইলকে দেখাতেন যে দেখো আমরা মানুষ, তোমরা ফেরেশতা, আমরা কত দান করতে পারি। বিররিহিল ফিররিহিল মুরসালা, দান করতে 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 ঝড়ের বেগে দান করতেন, রমজান মাসে কিছুই রাখতেন না, একবার নিঃস্ব হয়ে যেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু রমজান মাস চলছে, আমরা দান করি না। আমি অনুরোধ করব আপনাদেরকে এই পর্যায়ে দুইটা, এক নম্বর অনুবাদ, আমরা সমাজে দাওয়াতি কাজ করছি, শিরিক বেদাতে আজকে ভর্তি, চারিদিকে ভর্তি, কিন্তু ফুল টাইম দাওয়া দেওয়ার মতো লোক নেই। আমরা ইচ্ছা করেছি ফুল টাইম কয়েকজন দায়ী রাখব সমাজে, তারা খুতবা সহ চিটাগাং বলেন, সিলেট বলেন, বরিশাল বলেন, গতকালকে ফরিদপুরে গিয়েছিলাম, গত 1 তারিখে গেছিলাম চাঁদপুরে, যেখানে শিরিক এবং বেদাতে ভর্তি, মাজার পূজা, খানকা পূজা, কবর পূজা, গাছ পূজা, পাথর পূজায় ভর্তি, এই এলাকায় দাওয়াতি কাজ করার মতো কেউ নেই। আমরা দক্ষ দায়ীদের মাধ্যমে সেখানে দাওয়াতি কাজ করব। আপনাদের কাছে চাই যাকাতের অংশ, আপনাকে একটা খাত ব্যয় করতে হবে এই মর্মে, এক বছরের টার্গেট নিয়ে আগাতে হবে যেন অন্তত নির্ভেজাল তাওহীদের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিই। আপনারা পারেন, আমি একজন দায়ীকে প্রতি মাসে ভাতা দেব। আপনাদের অনেক সম্পদ আছে, আল্লাহ আপনাদের সম্পদে বরকত দান করবে। দানের হাদিসগুলো আপনি ভাববেন আর মনে করবেন, তাহলে একজন দায়ীকে আমি 50 জন, আমি 100 জন, 150 জন, 200 জন, 300 জন কর্মচারীকে ভাতা দিচ্ছি, এক একজনের বেতন 50,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, আমি একজন দায়ীর বেতন, দুইজন দায়ীর বেতন মাসে দিতে পারবো না কেন? একটু ভাবলেই আপনার দুনিয়া যেমন সহজ হবে, পরকাল সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই দাওয়াতি কাজের জন্য আমরা আরেকটি কর্মসূচি গ্রহণ করেছি, বই বিতরণ করার জন্য। আমরা বই বিতরণ করতে চাই। আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিলটা হচ্ছে, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটি হলো দিনই উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের অন্তত 40% প্রফিটটা ব্যয় হবে শুধু নির্ভেজাল তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আপনারা আন্তরিকভাবে দোয়া করুন এবং এই প্রতিষ্ঠানের পূর্ণ কিনে দাওয়াতি কাজে আপনাকে সহযোগিতা করতেই হবে। নামটা যেন কি বলছিলাম, ও এই তো আছে, আপনারা দেখছেন এখানে। আমি অনুরোধ করব আপনাদেরকে, আজকে একটা তুলনামূলক কথা বলি, পেপসির বেচা কেনার মাধ্যমে ইহুদিরা টাকা সংগ্রহ করছে এবং ইহুদিদের অসংখ্য কোটি কোটি মুসলমানকে তারা ইহুদি তৈরি করার জন্য পেপসিকে ব্যবহার করছে। আজকে প্রাণ গ্রুপটা আশ্চর্য হবেন, এর অর্থটা চলে যায় কাদিয়ানীদের, যারা আল্লাহর নবীকে শ্রেষ্ঠবি স্বীকার করে না, বিশ্বাস করে না। আজকে কি আমরা সহি আকিদার ভাইয়েরা এই পণ্যগুলো কেনার মাধ্যমে আমরা কি দাওয়াতি কাজের ক্ষেত্রে 40% প্রফিটটা দাওয়াতি কাজে ব্যয় করতে পারি না? অবশ্যই পারি, যদি আমরা সচেষ্ট হই, আন্তরিক যদি হই, অবশ্যই পারবো ইনশাল্লাহ। আপনাদের অনুরোধ করতে চাই, আপনাদের বলতে চাই এই মর্মে, দাওয়াতি কাজের সহযোগিতা করুন এবং বেশি বেশি করে। আপনি চিন্তা করতে পারবেন না যে কথাটি বলেনি, জেলখানায় গিয়েছিলাম, 4 মাস 2 দিন ছিলাম, তার মধ্যে 3 মাস 22 দিন ছিলাম একজন বিখ্যাত আলেমের সাথে, বাংলাদেশে পরিচিত নয়, আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, গোটা পৃথিবীতে পরিচিত যিনি, তার সঙ্গে ছিলাম। একটি বই কোন ব্যক্তি তার হাতে দিয়েছিলেন জেলখানায়, আর এই বইটি পড়ার মাধ্যমে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাম বইটি পড়ার মাধ্যমে তিনি আমার কাছে পত্র লেখেন 2013 সালে 25 ডিসেম্বর, 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা, 9 পৃষ্ঠার পত্র লেখেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই, এই মর্মে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে। শুধু বই পড়ার মাধ্যমে মানুষের সংশোধন কিভাবে আসে, বইগুলো হাজার হাজার কপি যদি বিতরণ করতে পারতাম। তিনি পত্রের মধ্যে লিখেছেন যে সহৃদয় ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তির জন্য এই বইটি লাখ লাখ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেন। আমি অনুরোধ করব এটা, আর একটি অনুরোধ করব, আমরা এতিম প্রতিপালন করি অনেক, আপনারা মসজিদেও দান করতে পারেন, মিসকিনকেও দান করতে পারেন, বিধবাকেও দান করতে পারেন, বিধবা কে সহযোগিতাকারী, মিসকিনকে সহযোগিতাকারী, আর এতিমকে সহযোগিতাকারী, এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবেন। সুতরাং দান করতে পারেন, তবে এতিমদের খাতে দান করার ফজিলতটা একটু বেশি। আমরা অনুরোধ করব আপনাদের কাছে, একজন এতিমকে বছরে প্রতিপালন করতে টাকা লাগে 30,000 টাকা, আপনিও এর সাথে শরীক হতে পারেন। প্রায় এই দেশে 500 এতিমকে আমরা খাবার দিয়ে থাকি, আপনারা এর সঙ্গে শরীক হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আবার আমি আমার আবেদন জানানোর পরে আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে, আপনারা প্রশ্নের উত্তরগুলো শুনে নিন। আমরা জানি একটি হাদিস আছে যে ডান হাতে দান করলে বাঁ হাত যেন না জানে, এর ব্যাখ্যা কি? জি, দান যদি, এটা 660 হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি দান করে মানুষকে না দেখায়, তাহলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর আরশের ছায়ার তলে কিয়ামতের মাঠে অবস্থান করবে। এমন ভাবে দান করবে, ডান হাত দান করতে বাম হাত জানবে না। কিন্তু আজকে আমরা দান করার পরে নাম ঘোষণা না করলে পরের বছর আর দান করি না। প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলতে ভালোবাসি, অমুক প্রতিষ্ঠানে দান করেছে অমুক ব্যক্তি, এটা আসলে আদৌ ঠিক নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর দানকে পরীক্ষা করতে চাচ্ছিলেন যে কে কত দান নিয়ে আসছে। এর অর্থ এটা নয় যে বলা যাবে না, বলা যাবে, উদ্দেশ্য ভিন্ন হতে হবে। অর্থাৎ যদি রিয়া হয়ে যায় তাহলে শিরিক হবে দানটা, মনের মধ্যে যদি অহংকার না জন্মে তাহলে কোনো আপত্তি নাই। এরপরেও ডান হাতে দান করতে হবে, বাম হাত যেন না জানে, গোপনে দান করতে হবে, কেউ যেন না জানে। ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করার বিধান কি? সূরা মারিয়াম 59 আয়াতে আসছে, ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউ সলাতা অত্যাবউ শাহওয়াত ফায়ালকাউনা হাইয়া। যে ব্যক্তি, দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ সালাতকে অস্বীকার করে, এক শ্রেণীর মানুষ সালাতকে অস্বীকার করে, ওই একবারে কাফের। আর এক শ্রেণীর মানুষ আছে সালাতকে অস্বীকার করে না, অলসতায় পড়ে না, ধমক দিলে পড়ে, এই ব্যক্তির স্থান হবে ফায়ালকাউনা হাইয়া, জাহান্নামের তলদেশে এই ব্যক্তির অবস্থান হবে। অনেক বোকা মানুষ বলে থাকে দুই একদিনের জন্য জাহান্নামে যাব, পরে আবার বেরিয়ে আসব, ও জানে না যে লক্ষ কোটি বিলিয়ন ওজনের একটি পাথর জাহান্নামে পড়তে সময় লাগে কত বছর? 70 বছর। ওই বোকা লোকটি জানে না যে জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর, আর বলে দুই একদিন জাহান্নামে থেকে পরে আবার বেরিয়ে আসবো, ওর পাগল না একটা? কেউ কি জাহান্নামে 1 মিনিটের জন্য যেতে চান? 1 সেকেন্ডের জন্য কেউ যেতে চান? যে না। অতএব বেনাবাজিকে জাহান্নামে যেতেই হবে, বিকল্প কোনো পথ নেই, জাহান্নামে যেতে হবে। ওই ব্যক্তি পাপ সালাত আদায় না করার কারণে যে পাপ হয়েছে, ওই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পর একসময় জান্নাতে যাবে। তবে যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফের। আল্লাহ রাসূল 168 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনার রাজুলে তারকুস সালাত, অর্থাৎ একজন বান্দা একজন সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করলো না ওই ব্যক্তি কাফের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার কুরআন থেকে দলিল আপনারা নেন, সূরা কাহাফ 110 আয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে আমি মাটির, আমি মানুষ মাত্র। আমি কি মানুষ মাত্র? মানুষ কিসের তৈরি? আল্লাহ রাসূল মানুষ, মানুষ কিসের তৈরি? সূরা রোম 20 আয়াত খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ বলছেন যে আল্লাহর যতগুলো নিদর্শন আছে তাদের মধ্যে একটি নিদর্শন হলো আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন মাটি থেকে, অতঃপর মানুষ আকারে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তাহলে আল্লাহ নবী মাটির তৈরি ছিলেন? নিঃসন্দেহে নূরের তৈরি ছিলেন না, তিনি মানুষ। আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিম 413 পৃষ্ঠার হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে যে খুলিকাতিল মালায়েকা মিন নূর, ফেরেশতাদের তৈরি করা হয়েছে নূর দ্বারা, ওয়া খুলিকাল জান্নু বিন নার, আর জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, ওয়া খুলিকা আদম মিম্মা বুসিফা লাকুম ওয়া আফিরাতিন মিন তুরাব, আর আদম সন্তান আদমকে তৈরি করা তো মাটি দ্বারা, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের বাচ্চা হয় তাহলে অবশ্যই মাটির তৈরি। হ্যাঁ, আল্লাহ রাসূলকে নূর দ্বারা তৈরি করা হয়েছে, আউয়ালু আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছে, আল্লাহর নূরে নবী পয়দা, নবী নূরে সারা জাহান পয়দা। মর্মে যে কথাটি চালু রয়েছে দহা মিথ্যা কথা, শরীয়তের নামে যত মিথ্যা কথা চালু আছে তার মধ্যে নাম্বার ওয়ান মিথ্যা কথা হলো এটা যে আল্লাহর নবী নূরের তৈরি। একই প্রশ্ন করেছেন যে শবে বরাতের কোন নামাজ আছে কি, শবে বরাতের কোন নামাজ নেই, শবে বরাত বলতে শরীয়তে কিছু নেই, বাংলাদেশে 15ই শাবান সিয়াম রাখা হয় একটি, এটা বেদাতি সিয়াম চলবে না, এটা বরং 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখের আগ পর্যন্ত বান্দা সিয়াম রাখবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নামাজ ত্যাগ করে রোজা পালন করলে কি কোনো লাভ হবে, কোনো লাভ হবে না, আগে সালাত তারপরে অন্য। জাকাতের বিধান বা নিসাব জানতে চাই, হ্যাঁ জাকাত যদি হয় আপনার জাকাত এবং ওসর, টাকা যদি হয় আপনার স্বর্ণ যদি হয়, স্বর্ণ এবং টাকা একই জিনিস, যদি হয় 3.5 লক্ষ তাহলে আপনি এর উপরে জাকাত ফরজ হয়ে গেছে 1 বছর থাকার পরে। অনুরূপভাবে যদি চাঁদির হিসাবে যদি কেউ দিতে চায় তাহলে ওটা 70 থেকে 80 হাজার টাকা থাকলেই জাকাত হয়ে যাবে। বর্তমান সমাজে কি লেখছেন, অনেক দল ও মত প্রতিষ্ঠিত আছে, আমরা একটি গ্রহণ করব এবং কেন এবং কিভাবে বুঝব। বর্তমান সমাজে অনেক দল আছে, আপনাকে একটি দলে অংশগ্রহণ করতেই হবে, যে দলের সাথে সাহাবা কেরামের হাদিসের মিল রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কথা শরীয়তের মিল রয়েছে, তাদের সাথে থাকবেন। এই দলটাকে বলা হয় সালাফি, বলা হয় মুহাম্মাদি, আহলুল হাদিস, আসহাবুল হাদিস। তারা কোন ব্যক্তির রায়কে বিশ্বাস করে না, কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের সাথে থাকতে হবে। ঈদের জন্য কিছু সেমাই বা অন্য খাদ্যদ্রব্য দান করলে কি সেটাকে সাদাকা বলা যাবে? অবশ্যই বলা যাবে, কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিন বা মত নিয়ে এসেছিলেন, তাহলে বর্তমানে এত দল বা মত বা মাজহাব কেন? জি, আল্লাহ রাসূল একটা দিনই নিয়ে আসছেন, তবে কেন এত মাজহাব? আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, আল্লাহু শাআল্লাহ লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, সূরা মায়েদা 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ চাইলে এক দল ভুক্ত করতে পারতেন, ওয়ালাকিন লিয়াবলুকুম ফীমা আতাকুম, আল্লাহ মূলত পরীক্ষা করতে চান আপনাকে আমাকে, যে আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান মেনে চলি কিনা। আজকে ওই বিধান না মেনে চলে পীর ফকিরের বিধান মানছি, কেউ দার্শনিকের বিধান মানছি, আল্লাহ পরীক্ষা করার জন্য এত বিভক্তের ব্যবস্থা করেছেন আপনাকে। হক ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলেছেন তুমি উত্তম পথে চলো, কল্যাণের প্রতিযোগিতা করো। আল্লাহ বলেছেন তোমরা পৃথক হইও না, ঐক্যবদ্ধ থাকো। তাহলে জমিয়ত আহলে হাদিসের মধ্যে এত মত পার্থক্য বা পার্থক্য কেন, আমরা কোনটি গ্রহণ করব? দেখুন এগুলো দল না, এগুলো হলো দাওয়াতি কাফেলা, এগুলো হলো এক একটা দাওয়াতি কাফেলা, এক কাফেলাকে আর এক কাফেলা। হ্যাঁ, আহলে হাদিস ভাইয়ের, আহলে যে একটা আকিদার নাম, সালাফি একটি আকিদার নাম, একটা দলের নাম না। যেমন ইসলামিক সেন্টার একটি কথা, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা ইসলামিক সেন্টার, এগুলো কি দল? এটা হলো দাওয়াতি কাফেলা। ঠিক জমিয়ত আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তারপরে অনেক নাম আছে সমাজে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এই নামগুলো হলো দাওয়াতি কাফেলার নাম, এগুলো ফেরকা নয়। আর যদি কেউ মনে করে এগুলো দল, তাহলে এটা ফেরকা হয়ে গেলে সাথে থাকা যাবে না, কিন্তু আসলে এগুলো দল নয়। আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে হক কোনটা। আপনি দেখছেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলছে সালাফিরা, এক এক দেশে এক এক নাম, সৌদি আরবে মধ্যপ্রাচ্য বলে সালাফি, বাংলাদেশে বলে আহলুল হাদিস, উপমহাদেশে বলে আহলে হাদিস বা মুহাম্মাদি, মালয়েশিয়া বলে আনসারুস সুন্নাহ, আবার নাইজেরিয়াতে বলে আহলুস সুন্নাহ, কোন জায়গাতে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামা। এগুলো বৈশিষ্ট্যগত নাম, নামটা বড় বিষয় নয়, আপনাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে হবে। তবে হ্যাঁ, এরপরেও কিছু আহলে হাদিস আলেম, কিছু নিকৃষ্ট বেদার্থের সাথে জড়িত, তাদের কারণে সমাজ ঐক্যবদ্ধ হতে পারে না। আপনারা এই সমস্ত আলেমদেরকে পরহেজ করে চলবেন, এদেরকে এড়িয়ে চলবেন, কারণ সমস্ত আলেম বেদাতের সাথে জড়িত নয়। কিছু আলেম বেদাতকে শিরিককে আঁকড়ে ধরে আছে, আমি তাদেরকে আহলে হাদিস বলতে চাই না। আমরা জানি একটি হাদিস আছে, এটাই নাকি চোখ বন্ধ করে রুকু এবং সেজদায় শেষ হয়েছে? চেয়ারে নামাজ সম্পন্ধে, মানে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? জি, চেয়ারে বসে সালাত আদায় করা যাবে। চেয়ারে যদি বসা হয় এটা, তাহলে চেয়ারে বসে সালাত পড়া যাবে। ওটা যদি বসার ধরন হয়, আল্লাহ রাসূল শুধু বসার কথা বলেছেন হাদিসে। ইসলামিক ফাউন্ডেশন যে ফতোয়া দিয়েছে, আজেবাজে কত জিনিস আছে ফতোয়া দিতে পারে না, আর চেয়ারে বসার ব্যাপারে কড়া ফতোয়া দিয়ে গোটা দেশে তোলপাড় করলেন। বিবাহের ক্ষেত্রে মেয়ের না বোঝা যাচ্ছে না কথা, নামাজে হাত বাঁধার ব্যাপারে দুইটি হাদিস রয়েছে, একটি বুকে আর একটি নাভির নিচে। দুইটি হাদিস নয়, একটি হাদিস আসছে বুকের উপরে হাত বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, চলবে না ওটা। আজ থেকে 1200 বছর আগে ইমাম আবু দাউদ হাদিসকে জয়ীফ বলে গেছেন, আজকে আপনি এই নিয়ে বিতর্ক করতে পারেন না। তখন হানাফি শাফি মালিকি হাম্বলি কিছুই ছিল না, যখন তিনি জয়ীফ বলে গেছেন এই হাদিসটাকে। ওই চিশতিয়া মুজাদ্দিদ নকশবন্দ কাদারিয়া এই সমস্ত দলের ভিত্তি ছিল না, দেওবন্দি বেরলভীর ভিত্তি ছিল না, তখনই ইমাম আবু দাউদ নাফির নিজের হাদিসকে জয়ীফ বলে গেছেন। অতএব এই হাদিস চলবে না, বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে। একজন মুসলমান সফরকালীন সময়ে তারাবি এবং তাহাজ্জুদ পড়তে চাইলে পড়তে পারবেন কি? যে না, তারাবি বা তাহাজ্জুদ একটি সালাত পড়বে, তারাবি পড়লে তাহাজ্জুদ পড়বে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়বে না। মুসাফির ব্যক্তি তাহাজ্জুদ বা তারাবি পড়তে পারে। প্রশ্নোত্তর শেষ। জাযাকুমুল্লাহ খায়রান। আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি এই সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং আমাকে এখানে আহ্বান করার জন্য। ব্যস্ততা সত্ত্বেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন, আল্লাহুম আমিন। আল্লাহ যেন এই ইফতারের মুহূর্তে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী করে দেন, আল্লাহুম আমিন। যারা আজকে প্রোগ্রামের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। যে উদ্দেশ্যে যে স্বার্থে এই প্রোগ্রামকে তারা আয়োজন করেছে, আল্লাহ যেন তাদের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন, আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছেন, কবরে যারা আছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। বন্ধুরা, আমার আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি আল্লাহর কাছে, আপনাদের সহ। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে দ্রুত বাংলার সর্বত্র সব জায়গাতে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। আল্লাহ যেন এর মাধ্যমে দিনই কাজকে, দাওয়াতি কাজকে যেন আল্লাহ সহজ করে দেন, আল্লাহুম আমিন। বন্ধুরা, আমার একটি প্রশ্ন শেষে আসছে, সেটা হলো যে দ্রুত ইফতার করা সম্পর্কে। দেখেন, বাংলাদেশে দুই ধরনের টাইম আছে, একটা সূর্য অস্ত, একটা ইফতারের টাইম। পত্রিকাতে লিখছে সূর্যাস্ত একটা টাইম, আর একটা হলো ইফতারের টাইম। অথচ আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস 261 পৃষ্ঠা হাদিসটা আসছে সহিহ বুখারীর প্রথম খণ্ডের। আল্লাহ রাসূল ফাইদা ওয়ারাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, যখনই সূর্য ডুববে তখন সায়েম ইফতার করবে। তাহলে সূর্যাস্তের সাথে ইফতারের সম্পর্ক, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন সূর্যাস্তের টাইমের সাথে আর 3 মিনিট যোগ করে গোটা দেশে ইফতারটাকে 3 মিনিট দেরি করে। যদি জানার পরেও যদি 1 মিনিট দেরি করে ইফতার করে, ওই ব্যক্তির রাসুলের খেলাফ করলো, রাসুলের সুন্নাতের বর খেলাফ করলো, রাসুলের নাফরমানি করলো ওই ব্যক্তি। আল্লাহ রাসুল বলছেন লা ইয়াজালুদ্দিন যাহিরা, দিন ততদিন বিজয়ী থাকবে, মা আজ্জালুন নাসুল নাসাল ফিত্রা, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন দিনকে আল্লাহ বিজয়ী রাখবেন। আর একটা হাদিস আসছে লিয়ান্নাল ইহুদ ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। উল্টা হয়ে গেছে আমাদের দেশে, এক শ্রেণীর মানুষ আমাদের দেশে সাহারি করে অনেক আগে, ইফতার করে অনেক দেরিতে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা সাহারি করো দেরিতে, ইফতার করো দ্রুত, উল্টো হয়ে গেছে। বন্ধুরা, আবার আমরা যেন ইফতার সঠিকভাবে সুন্নাতগুলো পূর্ণভাবে মানতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।